আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সূরার ফজিলত ও বিষয়বস্তু অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আসুন আমরা প্রথমেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমুআ ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুহুল মালাইকা, অর্থাৎ জুমুয়ার দিন আমার প্রতি অধিক হারে দুরুদ প্রেরণ করো, কেননা এটা ইয়াউমে মাশহুদ, অর্থাৎ আমার দরবারে ফেরেস্তাদের বিশেষভাবে উপস্থিত হবার দিন। এই দিন ফেরেস্তারা উপস্থিত হয়। যখন কোনো ব্যক্তি আমার প্রতি দুরুদ শরীফ প্রেরণ করে, তখন সে অবসর হওয়ার পূর্বেই তার দুরুদ আমার সামনে পেশ করা হয়। হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনার পর্দা করার পর কি হবে? ইরশাদ করলেন, হ্যাঁ, আমার জাহিরি ওয়াফাতের পরও আমার সামনে এভাবেই তোমাদের দুরূদ শরীফ পেশ করা হবে। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, অর্থাৎ আল্লাহ পাক জমিনের জন্য আম্বিয়ায়ে কেরামের শরীরকে খাওয়া হারাম করে দিয়েছেন। ফানবিউল্লাহি হাইয়ুন ইউরযাক, অর্থাৎ অতএব আল্লাহ পাকের নবীগণ জীবিত এবং তাদেরকে রিজিকও প্রদান করা হয়। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের এই হাদিসে মোবারকা দ্বারা আমরা জানতে পারলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখনই দুরূদ শরীফ প্রেরণ করা হয়, এই দুরূদ শরীফ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছানো হয়। এবং এটাও জানতে পারলাম যে সকল নবী রাসূলগণ নিজ নিজ কবরে জীবিত অবস্থায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সলাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আজ আমরা সূরা বাকারার ফজিলত এবং তার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করব। পূর্বের অনুষ্ঠানে আমরা সূরা ফাতিহা সম্পর্কে শুনেছিলাম, আজ সূরা বাকারা সম্পর্কে শুনব। সূরা বাকারা মদিনাতুল মুনাওয়ারাতে অবতীর্ণ হয়েছে। মক্কি সূরাসমূহ অর্থাৎ হিজরতের পূর্বে যে সকল সূরা অবতীর্ণ হয়েছে, ওই সকল সূরাতে যেহেতু মুশরিকদের সাথে কথা বলা হয়েছে, তাই ওই সকল সূরাতে শিরকের প্রতি নিন্দা, কুফুরের প্রতি তিরস্কার, ইমানের গুরুত্ব এবং এর সাথে উত্তম চরিত্রের বিষয়াবলী তুলে ধরা হয়েছে। কিন্তু হিজরত করার পর, অর্থাৎ প্রিয় নবীর মদিনাতে আসার পর, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন, এক প্রকারের প্রভাব প্রতিপত্তি ও শক্তি প্রদান করেছেন, তাই মদিনাতুল মুনাওয়ারাতে আসার পর মুসলমানদের সংখ্যা যেহেতু বেড়ে যায়, তাই আল্লাহ রাব্বুল আলামিন মদিনী সূরাসমূহের মধ্যে, অর্থাৎ ও সকল সূরা যা মদিনাতে অবতীর্ণ হয়েছে, ওই সকল সূরার মধ্যে ক্রমে ক্রমে এবং ধাপে ধাপে শরীয়তের বিধানাবলী বয়ান করেছেন। এই কারণে সূরা বাকারা যেহেতু মদিনাতুল মুনাওয়ারাতে অবতীর্ণ হয়েছে, তাই সূরা বাকারাতে অসংখ্য শরীয়তের বিধানাবলী বয়ান করা হয়েছে। সূরা বাকারার 40টি রুকু রয়েছে, 286টি আয়াতে মুবারাকা রয়েছে। এটি কোরআনে পাকের সবচেয়ে বড় সূরা। এটাকে সবচেয়ে বড় সূরা বলার আরেকটি কারণ উলামায়ে কেরামগণ বয়ান করেছেন যে এ সূরার মধ্যে আয়াতে মুদায়েনা, অর্থাৎ কোরআনে পাকের বড় বড় আয়াত, যার মধ্যে কর্জের বিধিবিধান, সাক্ষ্য প্রদান করার বিধিবিধান, বন্ধক রাখার বিধিবিধান আলোচনা করা হয়েছে। এ ধরনের সকল আয়াত সূরা বাকারাতে বয়ান করা হয়েছে। এর কারণে উলামায়ে কেরামগণ ইরশাদ করেন যে এই সূরা সবচেয়ে বড় সূরা। এছাড়া সূরা বাকারার শান এবং মর্যাদা বেশি হবার আরেকটি কারণ উলামায়ে কেরামগণ বয়ান করেন যে এই সূরার মধ্যেই আয়াতুল কুরসি বয়ান করা হয়েছে, যার নিজস্ব অসংখ্য ফজিলত রয়েছে। তারপর সূরা বাকারার শেষ কয়েকটি আয়াতের নিজস্ব কিছু ফজিলত রয়েছে। সূরা বাকারার শুরুর দিকের আয়াতসমূহের নিজস্ব কিছু ফজিলত রয়েছে। অর্থাৎ সূরা বাকারা এমন একটি সূরা যে সূরার মধ্যে অবস্থিত কিছু আয়াতে মোবারকার নিজস্ব আলাদা আলাদা কিছু ফজিলত রয়েছে। এই কারণে সূরা বাকারার শান এবং মর্যাদা অনেক বেশি। এখন আসুন আমরা সূরা বাকারার কিছু ফজিলত হাদিসে মোবারকা দ্বারা শোনার সৌভাগ্য অর্জন করি। হযরত আবু উসামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোরআন পাঠ করো, কারণ কিয়ামতের দিন তা পাঠকারীর জন্য শাফাআতকারী অর্থাৎ সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে। তোমরা দুইটি উজ্জ্বল সূরা, নুরানি সূরা, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করো। কিয়ামতের দিন এই দুইটি সূরা এমনভাবে আসবে যেন তা দুই খণ্ড মেঘ অথবা দুইটি ছায়া দানকারী অথবা দুই ঝাঁক উড়ন্ত পাখি যা তার পাঠকারীর পক্ষ হয়ে কথা বলবে। আর তোমরা সূরা বাকারা পাঠ করো, এ সূরাটিকে গ্রহণ করা বরকতের কাজ, অর্থাৎ এই সূরা বাকারা তেলাওয়াত করা বরকতের কাজ এবং পরিত্যাগ করা পরিতাপের কারণ। এটি মুসলিম শরীফের হাদিসে মোবারকা। অনুরূপভাবে মুসনাদে আহমদ বিন হাম্বালে রয়েছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো, কেননা এর পাঠে বা এর তেলাওয়াতে বরকত লাভ হয় এবং পাঠ না করাতে অনুতাপ ও দুর্ভাগ্যের কারণ হয়। যে ব্যক্তি এটি তেলাওয়াত করবে তার উপর কোনো এহলে বাতিল তথা জাদুকরের জাদু কখনো প্রভাব বিস্তার করতে পারবে না। সুবহানাল্লাহ, সূরা বাকারার ফজিলত, যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করে তার উপর কোনো জাদু প্রভাব ফেলতে পারবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন মুসলিম শরীফের হাদিস, তোমরা তোমাদের ঘরসমূহকে কবর বানিও না, নিশ্চয় শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। আর বুখারী শরীফের হাদিসে মোবারকায় রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাতের বেলায় সূরা বাকারার শেষ দুইটি আয়াত তেলাওয়াত করে নেবে, শুধু শেষ দুইটি আয়াত তেলাওয়াত করে নেবে, সে হঠাৎ বিপদ আশা থেকে নিরাপদে থাকবে। এবং অপর হাদিসে মোবারকাতে রয়েছে, প্রত্যেক কিছুরই একটি উঁচু মর্যাদা বা শ্রেষ্ঠত্ব আছে, আল কোরআনের শ্রেষ্ঠত্ব হল সূরা বাকারা। এর মধ্যে একটি আয়াত আছে যা সমস্ত কোরআনের আয়াতের নেতা বা শ্রেষ্ঠ আয়াত, আর সে আয়াত হল আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ, এই আয়াতুল কুরসি কোরআনে পাকের শেষ দুটি আয়াত, এটা সূরা বাকারার মধ্যে রয়েছে। তো বোঝা গেল যে ঘরে তেলাওয়াত করা হয় সে ঘরে শয়তান আসে না, শয়তান পলায়ন করে, যে তেলাওয়াত করে তার উপর জাদুর কোনো প্রভাব পড়ে না, জাদুঘর তার জাদুর প্রভাব ফেলতে পারে না। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় বা যে সূরা তেলাওয়াত করবে তার জন্য কিয়ামতের দিন সূরা বাকারা শাফাআত করবে, সুপারিশ করবে। আমাদের উচিত বেশি বেশি করে সূরা বাকারা তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা খুব সুন্দরভাবে শুরু করেছেন, এর প্রারম্ভে স্টার্টিংয়ের দিকেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে এই কোরআন শরীফের ব্যাপারে ইরশাদ করেছেন, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই সূরা বাকারা সম্পূর্ণ কোরআনে পাকের শ্রেষ্ঠত্ব বয়ান করছে। এটা যে সন্দেহহীন, এর প্রত্যেকটি কথা যে সন্দেহহীন, এই কথাকে বয়ান করছে সূরা বাকারার একদম শুরুর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটি এমন উচ্চ মর্যাদা সম্পন্ন কিতাব যার মধ্যে সন্দেহের কোনো ক্ষেত্র নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়ত প্রদানকারী কাদেরকে? মুত্তাকিন, মুত্তাকি বান্দাদেরকে। সুবহানাল্লাহ, সূরা বাকারার প্রথম বিষয়বস্তুই হচ্ছে যে এই যে মর্যাদা সম্পন্ন কিতাব কোরআন শরীফ যে রয়েছে, যা হিদায়াতের জন্য অবতীর্ণ করা হয়েছে, এই সম্পূর্ণ কিতাব হেদায়ত প্রদান করবে মুত্তাকি বান্দাদেরকে। মুত্তাকি বান্দা কারা? তাকওয়াবান বান্দা কারা? যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় রয়েছে, যারা নিজেদেরকে গুনাহ থেকে হেফাজত করে। মনে রাখবেন, মুত্তাকির কয়েকটি স্তর রয়েছে। যেমন একটি স্তর হচ্ছে ইমান গ্রহণ করা, ইমানকে অ্যাকসেপ্ট করা এবং ইসলামের নিয়ম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, নিজেকে মুসলমান হিসাবে ধারণ করা, মুমিন হিসাবে ধারণ করা। এটা হচ্ছে তাকওয়ার সর্বপ্রথম রূপ, এটা হচ্ছে ইসলামের তাকওয়ার সর্বপ্রথম প্রকার, যে শিরিক থেকে, কুফুর থেকে, নিন্দা থেকে, অন্ধকার থেকে নিজেকে বাঁচিয়ে ইমান এবং ইসলামের নূরে নিজেকে আলোকিত করে ফেলা। এরপর তাকওয়ার দ্বিতীয় স্তর হচ্ছে যে বান্দা নিজেকে গুনাহ থেকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে নিজেকে বাঁচাবে। এর পরের স্তর হচ্ছে বান্দা নিজেকে গুনাহ এবং নাফরমানি থেকে তো বাঁচাবে, সাথে সাথে অনর্থক কাজ থেকেও নিজেকে বাঁচাবে। যে কাজের মধ্যে কোনো লাভ নাই, কোনো উপকার নাই, অনর্থক কাজ, যে কাজের মধ্যে সময় নষ্ট হবে, এমন কাজ থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার স্মরণে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যর মধ্যে সময়কে অতিবাহিত করা, তাকওয়ার আরেকটি উঁচু স্তর। এবং তাকওয়ার সবচেয়ে উঁচু স্তর হচ্ছে বান্দা নিজেকে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে ফানা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে, আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার আনুগত্যে, আল্লাহ তাআলার মহাব্বত এবং ভালোবাসায় নিজেকে মশগুল করে সকল প্রকারের দুনিয়াবি ব্যস্ততা থেকে নিজেকে ফ্রি করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদতে নিজেকে নিমজ্জিত রাখা এবং গুনাহ থেকে সব সময়ের জন্য নিজেকে বাঁচিয়ে রাখা, এটা হচ্ছে তাকওয়ার সবচেয়ে উঁচু স্তর। এছাড়াও বুজুর্গানে দীনগণ, উলেমায়ে কিরামগণ তাকওয়ার একাধিক ডেফিনেশন বয়ান করেছেন, সংজ্ঞা বয়ান করেছেন এবং এর একাধিক স্তর বয়ান করেছেন। আর কোরআনে পাকের সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে যে বয়ান করেছেন সেটা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন তো তারা যারা অদৃশ্যের উপর ইমান রাখে, যারা ইমান বিল গায়ব রাখে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, কোরআন শরীফ অবতীর্ণ হতে দেখে নাই, কিন্তু তারপরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখে, রাসূলুল্লাহর উপর বিশ্বাস রাখে, কোরআন শরীফকে আল্লাহ তাআলার কালাম হিসাবে মেনে চলে, ফেরেশতাকে উপর বিশ্বাস রাখে, আসমানে কিতাবসমূহের উপর বিশ্বাস রাখে, এরা হচ্ছে মুত্তাকিন। ওয়া ইয়াকিমুনা সলাতা, এবং নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া মিম্মা রযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যা তাদেরকে দিয়েছি সেখান থেকে আমার রাস্তায় খরচ করে, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। তো এখানে প্রাথমিক পর্যায়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা শুরুর দিকেই মুত্তাকিনদের ব্যাপারে আলোচনা করেছেন এবং কারা আল্লাহ তাআলার সফল বান্দা, প্রিয় বান্দা তাদের আলোচনা করেছেন এবং কারা হেদায়ত প্রাপ্ত তাদেরও আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিম এবং মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছেন। মনে রাখবেন, মক্কাতুল মুকাররমাতে কোনো মুনাফিক ছিল না। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে হিজরতের পূর্বে ইসলামের দাওয়াতের কাজ শুরু করেন, তখন সেখানে কোনো মুনাফিক ছিল না, তখন সেখানে সব মুশরিক ছিল। কিন্তু মদিনাতুল মুনাওয়ারাতে আসার পর যেহেতু বড় বড় গোত্র, দল ভেদে ভেদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইমান গ্রহণ করেছে, তো তাদেরই মধ্যে থেকে কিছু খারাপ মানুষ এমন তৈরি হইল যারা মুনাফিক ছিল। অর্থাৎ তারা প্রকাশ্যে নিজেকে ইমানদার বলতো, কিন্তু ভিতর থেকে তারা অমুসলিম ছিল, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিদ্বেষ রাখত। এই মুনাফ এটাকে এদেরকে বলে মুনাফিক, যারা মুখে বলে আমি মুসলমান কিন্তু ভিতর থেকে নিজেদের তারা বেঈমান হয়ে থাকে, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে না এমনকি কোরআনে পাকের মধ্যে সূরা মুনাফিকুন নামের এদেরই উপরই একটি সূরাও আলাদাভাবে অবতীর্ণ হয়েছে। আচ্ছা, সূরা বাকারাতে এই মুনাফিকদের ব্যাপারে, মুনাফিকদের আলামতের ব্যাপারে এবং তাদের মন্দ কার্যাবলীর ব্যাপারে আলোচনা করার পর এবং তাদের যে মন্দ পরিণাম হবে, ভয়ানক পরিণতি হবে, এ ব্যাপারে আলোচনা করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আদম আলাইহিসসালামকে সৃষ্টি এবং সকল ফেরেশতাদের দ্বারা আদম আলাইহিসসালামকে যে সেজদা করানো হয়েছিল এই আলোচনাও সূরা বাকারার মধ্যে করা হয়েছে। জি হ্যাঁ, যে বিস্তারিত পুরো ঘটনা রয়েছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের সাথে কথোপকথন, অতঃপর সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে যে বলা হয়েছে আদম আলাইহিসসালামকে সেজদা করার জন্য, তো সকল ফেরেশতা সেজদা করেছে কিন্তু ইবলিস শয়তান সেজদা করে নাই, এই ঘটনাও সূরা বাকারার মধ্যেই বয়ান করা হয়েছে। তারপর বনি ইসরায়েলের অসংখ্য ঘটনাবলী এই সূরার মধ্যে বয়ান করা হয়েছে। আর কোরআনে পাকের মধ্যে যে সকল ঘটনাবলী বয়ান করা হয় তা আমাদের শিক্ষার জন্যই বয়ান করা হয়, যাতে করে আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করি। যে সকল কাজের জন্য সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হয়েছে, বড় বড় সম্প্রদায় যাদেরকে নিয়ামত প্রদান করা হয়েছিল, যারা খুব আরাম আয়েসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গ্রহণ করে জীবনযাপন করছিল, তারা এমন কী দোষ করেছে, এমন কী কাজ করেছে যার কারণে তাদের থেকে তাদের সকল নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তাদের উপর আজাব দেওয়া হয়েছে তাদেরকে। তো এইগুলা কারণ, এই শিক্ষা প্রদান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সম্প্রদায়ের গোত্রের আলোচনা কোরআনে পাকে করে থাকেন, যার মধ্যে থেকে বনি ইসরায়েলের আলোচনাও সূরা বাকারাতে করা হয়েছে। এই সূরা মুবারাকের মধ্যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব প্রদর্শন করার একটি নিয়ম শিখিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেন, তখন সাহাবায়ে কেরামগণ যদি কোনো কিছু বুঝতে না পারত বা শুনতে পারত না বা কোনো কিছু মিস হয়ে যেত, তখন সাহাবায়ে কেরামগণ আরবিতে বলতো, ইয়া রাসূলুল্লাহ রাঈনা, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আবার বলুন, পুনরাবৃত্তি করুন, আমরা আবার শুনতে চাই। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাটি আবার রিপিট করতেন, সে কথাটি পুনরায় বলতেন, যাতে করে সাহাবায়ে কেরামদের মন এবং মস্তিষ্কের মধ্যে তা বসে যায়। কিন্তু এখানে কিছু মুনাফিক বদমাশি করা শুরু করে দিল। তারা ইচ্ছা করে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হইতো যে ইয়া রাসূলুল্লাহ আপনি আবার বলুন, তখন রঈনার জায়গায় রঈনা কিছু টেনে বলতো। আর আরবি এমন একটি ভাষা যে ভাষার মধ্যে একটি জবর জেরকে যদি কেউ পরিবর্তন করে, একটা হরকতকে বা কোনো একটা হরফকে কেউ যদি টেনে বলে, তাহলে এটি মিনিং চেঞ্জ হয়ে যায়, অর্থ চেঞ্জ হয়ে যায়। রঈনা শব্দের অর্থ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আবার বলুন, কিন্তু যদি কেউ এটাকে টেনে বলে রঈনা, তাহলে এর অর্থ হয়ে যায় হে রাখাল বালক, নাউযুবিল্লাহ মিন যালিক। তো মুনাফিকরা কী করলো, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঠাট্টা মশকারি করার নিয়তে তারা দেখাইতো এমনভাবে যে তারা কথাটা আবার শুনতে চাচ্ছে, আর বলতো কীভাবে প্রিয় নবীকে, ইয়া রাসূলুল্লাহ রঈনা নাউযুবিল্লাহ, অর্থাৎ রাখাল শব্দ ব্যবহার করার বা রাখাল অর্থ বোঝানোর চেষ্টা করত। তো এই বিষয়টাই কিছু সাহাবায়ে কেরাম যখন লক্ষ্য করলেন যে অমুক অমুক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সম্বোধন করে তখন একটু টেনে বলতেছে, রঈনাকে রঈনা করে বলতেছে, যার অর্থ রাখাল হয়ে যাচ্ছে, তো এই কথাটা যখন প্রিয় নবীকে বললো ইয়া রাসূলুল্লাহ আমাদের খারাপ লাগছে যে কিছু লোক আপনাকে রঈনা করে ডাকছে, যার অনেক খারাপ মিনিং বা খারাপ অর্থ বের হচ্ছে, তো তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুবারাকা অবতীর্ণ করেন যা সূরা বাকারার 104 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাকুলু রঈনা, হে ইমানদারগণ তোমরা রঈনা বলবে না, ওয়া কুলুন হুরনা ওয়াসমাউ, বলং বলবে উনজুরনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের উপর কৃপা দৃষ্টি করুন, ইয়া রাসূলুল্লাহ আমাদের উপর সুদৃষ্টি দেন, এভাবে করে বলবে, পুনরায় আবৃত্তি করুন বা পুনরাবৃত্তি করুন এ কথা আর বলবে না, বা পুনরায় বলুন এ কথা আর বলবে না, বরং বলবে উনজুরনা, ইয়া রাসূলুল্লাহ সুদৃষ্টি দেন, এ আমাদের উপর কৃপা দৃষ্টি দেন। ওয়াসমাউ, এবং বারবার যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে যেন না হয়, এজন্য মনোযোগ সহকারে শুনবে। ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, এবং কাফেরদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। তো এই আয়াতে মোবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদব শিখাচ্ছেন, আর ওই সময়কারও মুসলমানদেরকে আদব শিখাচ্ছিলেন এবং কাফির ও অমুসলিমদের মুনাফিকদেরকে শিক্ষা দিলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন বেয়াদবি না করা হয়। অর্থাৎ এই আয়াতে মোবারাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন যে এমন কোনো শব্দ, এমন কোনো বাক্য প্রিয় নবীর ক্ষেত্রে ব্যবহার করাই যাবে না যার মধ্যে বেয়াদবি হওয়ার আশঙ্কা থাকে। সম্মানসূচক এবং সুন্দর শব্দাবলী দ্বারাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করতে হবে। এই রাইনার দুটি অর্থ রয়েছে, একটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আবার বলুন, আর একটি হচ্ছে রাখাল বালক। তো আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাই বলতে নিষেধ করে দিয়েছেন প্রিয় নবীর আদবের কারণে। ঠিক তদ্রূপ এমন শব্দ যার মাধ্যমে প্রিয় নবীর অবমাননা হবে বা শানে গোস্তাকি হবে এবং অপরদিকে তার অন্য একটা মিনিংও রয়েছে, তো এমন শব্দ প্রিয় নবীর ক্ষেত্রে বলা যাবে না। সর্বক্ষেত্রে আদবময় এবং সুন্দর শব্দ প্রিয় নবীর ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব প্রদর্শন করাও শিখিয়েছেন। আচ্ছা, সূরা বাকারাকে বাকারা কেন বলা হয় এটারও একটি কারণ রয়েছে। কোরআনে পাকে এমন একাধিক সূরা রয়েছে যে সূরার মধ্যে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে ওই বিষয়বস্তুগুলোর মধ্যে থেকেই একটি বিষয়কে কেন্দ্র করেই ওই সূরার নাম রাখা হয়েছে। জি হ্যাঁ, সূরার মধ্যে যে বিষয় নিয়ে বা যে বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়েছে তারই মধ্যে থেকে একটি বিষয়কে বেছে ওই সূরার নামকরণ করা হয়েছে। আচ্ছা, মনে রাখবেন কোরআনে পাকের সূরাগুলোর নাম হচ্ছে তৌফিকি, অর্থাৎ এই সূরাগুলোর নাম আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকেই রাখা হয়েছে। যে সূরা বাকারা, সূরা আলী ইমরান, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফাতিহা, এগুলোর নাম এমন নয় যে পরবর্তীতে মানুষেরা এসব নাম রেখেছে, বরং আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এগুলোর নাম রাখা হয়েছে। সূরা বাকারাকে সূরা বাকারা দ্বারা নামকরণ করার কারণ হচ্ছে বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী, আর এই সূরার মধ্যে গাভী সম্পর্কিত চমৎকার এবং সুন্দর বনি ইসরায়েলের একটি ঘটনা বয়ান করা হয়েছে, যেখানে বনি ইসরায়েল মুসা আলাইহিস সালামের নিকট একটি সমস্যা নিয়ে হাজির হয়, উপস্থিত হয়। তো সমস্যার সমাধানের জন্য মুসা আলাইহিস সালাম বলেন যে একটি গাভী জবাই করতে, একটি গাভী কোরবানি করতে। তো পরবর্তীতে তারা জিজ্ঞাসা করে, হে মুসা আলাইহিস সালাম, আমরা কেমন করব গাভী জবাই করব বা কেমন গাভী আমরা কোরবানি দিব? তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলতে থাকেন যে এমন এমন গাভী হইতে হবে, আর মুসা আলাইহিস সালাম ওহিগুলো গ্রহণ করে বনি ইসরায়েলকে বলতে থাকেন যে গাভীর রং এরকম হবে, গাভী দেখতে এরকম হবে, গাভী এরকম এরকম তার বৈশিষ্ট্য থাকতে হবে। তো বনি ইসরায়েল অনেক কষ্ট করে খুঁজতে 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 এই গাভীটি পায় এবং অনেক বেশি মূল্যে, অনেক বেশি স্বর্ণ দিয়ে এই গাভীটাকে ক্রয় করে। যে সমস্যার সমাধান পাওয়ার জন্য এই গাভীটিকে ক্রয় করা হয় সে সমস্যার সমাধান স্বরূপ তারা জবাই করার পর পেয়ে যায়। তো অনেক বিস্তারিত এবং বড় একটি ঘটনা এই সূরা বাকারাতে বয়ান করা হয়েছে বনি ইসরায়েলের। তো এই কারণেই এই সূরা বাকারাকে বাকারা নামে নামকরণ করা হয়েছে। কিছু রিওয়ায়েতে রয়েছে যে ইসলামের প্রাথমিক পর্যায়ে সূরাগুলোর নাম, অর্থাৎ সূরা বাকারা, সূরা আলী ইমরান, এগুলোর নাম নিতে নিষেধ করা হয়েছিল। এর কারণ হচ্ছে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে ছিলেন তখন মুশরিকরা এইগুলো নাম নিয়ে নিয়ে মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করত, যেগুলো কি সূরার নাম, সূরা বাকারা, সূরা আলী ইমরান, এগুলো শুনে তারা ঠাট্টা বিদ্রুপ করত। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর নাম নিতে নিষেধ করেছিলেন। কিন্তু পরবর্তীতে যখন মুসলমানদের সংখ্যা বেড়ে যায়, মদিনাতুল মুনাওয়ারাতে আসার পর যখন মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বাড়ে, সংখ্যা বাড়ে, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর নাম নেওয়ার অনুমতি দেন। আচ্ছা, সূরা বাকারার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যে হযরত ইসমাইল আলাইহিসসালামকে সাথে করে নিয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন সে কথাও সূরা বাকারার মধ্যেই আলোচনা করা হয়েছে। মনে রাখবেন, আজ যেখানে কাবা ঘর রয়েছে, এখানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেস্তারা কাবা ঘর নির্মাণ করেছিল। তারপর পরবর্তীতে হযরত আদম আলা নাবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের ইবাদতের জন্য ইবাদতখানা হিসাবে কাবা ঘর নির্মাণ করেছিলেন। তারপর পরবর্তীতে নূহ আলাইহিস সালামের যুগে যখন এই কাবা ঘর আবার নিঃশেষ হয়ে যায়, এই স্থানটি যখন আবার সমতল হয়ে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালামের যুগে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে এখানে কাবা ঘর নির্মাণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত ইব্রাহিম আলা নাবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজ পরিবার পরিজনকে নিয়ে এই স্থানে, এই মক্কা নগরীতে রেখে তিনি চলে যান। অথচ ওই সময় এই মক্কা নগরীতে কোনো মানুষ ছিল না, খাবারের কোনো ব্যবস্থা ছিল না, কোনো পানি ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু বাস শুধু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ তাআলার নির্দেশ ছিল বিধায় তিনি নিজের স্ত্রীকে এবং ছোট্ট কয়েক মাসের শিশুকে এই জনমানব শূন্য একটি স্থানে রেখে আল্লাহ তাআলার নির্দেশে চলে যান। এবং পরবর্তীতে এই স্থানেই হযরত ইসমাইল আলাইহিস সালামের পা মোবারকের আঘাতে জমজম পানির ফোয়ারা বের হয় এবং খাবারের ব্যবস্থা হয়। বিভিন্ন লোকজন দল বেঁধে বেঁধে এই স্থানকে ত্যাগ করে যখন যেতে থাকে, তখন দেখে এখানে পানির ব্যবস্থা রয়েছে, তো তারা সেখানে অবস্থান করা শুরু করে দেয়। এবং এইভাবে করেই এই স্থানটিতে মানুষদের বসবাস শুরু হয় মক্কা নগরীতে। আর আজ এই মক্কা নগরী এমন একটি স্থান যেখানে প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম রয়েছে, এবং এমন কোনো ফল নাই, এমন কোনো খাবার জিনিস নাই যা এই মক্কা নগরীতে পাওয়া যায় না। তো এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাবা ঘর নির্মাণের ঘটনাটিও এই সূরা বাকারার মধ্যে বয়ান করেছেন। সূরা বাকারার সকল আয়াতে মোবারকা মদিনাতুল মুনাওয়ারাতে অবতীর্ণ হয়েছে, শুধু একটি আয়াত মক্কাতুল মুকাররমাতে অবতীর্ণ হয়েছে, আর সে আয়াতে মোবারকা হচ্ছে এটি, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই আয়াতে মোবারকাটি মক্কাতুল মুকাররমাতে অবতীর্ণ হয়েছে এবং এটি কোরআন শরীফের সর্বশেষ আয়াত। মুফাসসিরিনে কেরামগণ ইরশাদ করেন যে এটি মক্কাতে অবতীর্ণ হয়েছে, আর এই আয়াতে মোবারকার বিশেষত্ব হচ্ছে যে এটি কোরআন শরীফের সর্বশেষ আয়াত। কিতাব আকারে কোরআন শরীফ যা আমাদের সামনে রয়েছে, এটাতে তো এটি সূরা বাকারাতে, কিন্তু যেহেতু অবতীর্ণের ধাপ আলাদা, যেমন অবতীর্ণের দিক থেকে শুরুতে সূরা আলাক অবতীর্ণ হয়েছে, কিন্তু অবতীর্ণের শেষের দিক থেকে মুফাসসিরিনে কেরামদের ফরমান হচ্ছে ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আয়াতে মোবারাকাটি সর্বশেষে কোরআনে পাকের অবতীর্ণ হয়েছে। আর এটার অর্থ হচ্ছে ওয়াত্তাকু ইয়াউমান, এবং ভয় করো ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। এই আয়াতে মোবারাকা সর্বশেষে অবতীর্ণ হয়েছে। তো দর্শক, এটা হচ্ছে সূরা বাকারার ফজিলত এবং কিছু বিষয়বস্তু আজ আপনাদের সামনে আলোচনা করেছি। ইনশাআল্লাহ তাআলা আগামীতে আরও কিছু আলোচনা করব, এখনও দ্বিতীয় পারার কিছু অংশ বাকি আছে। তারপর আয়াতুল কুরসি এবং কোরআনে সূরা বাকারার শেষ কয়েকটি আয়াতে মোবারকেরও কিছু ফজিলত শোনা আমাদের বাকি রয়ে গেছে, এবং আরও অসংখ্য বিষয়বস্তু যা সূরা বাকারার মধ্যে বয়ান করা হয়েছে তা সব ইনশাআল্লাহ আজাবাজাল আগামী অনুষ্ঠানে আলোচনা করা হবে। তো আজ আমরা যা শুনেছি সূরা বাকারার ব্যাপারে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা স্মরণ রাখার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।